আলেম নন, তাদের অবশ্যই হ্যাঁ আলেমদের কিন্তু আছে, তারা আলেম নামধারী, সত্যিকার আলেম সংখ্যা তো কমিয়ে আমরা জানি, তারপরও তাদের কি তিনি এত বিধিবস্ত মানুষ, এত শ্রদ্ধা, এত ভক্তি, এত কিছু, একজন জানতে চেয়েছেন যে সত্যিকার অর্থে কোরআন হাদিসের দৃষ্টিতে একজন আলেম সাধারণ মানুষের উপর কি কি অধিকার পেতে পারে সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। তখন আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, তাকে শুনিয়েছি, আমরা শুনাতে যাচ্ছি। সর্বপ্রথম এই ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলে আমরা কোন জাতি আপনার টিকে থাকার সাথে কোন জাতির ইজ্জত সম্মানের সাথে আলেমদের, এই জন্য কারণ আল্লাহ সুরে এসরার 81 নম্বর আয়াতের মধ্যে বলেছেন বলছেন যে হে রাসূল আপনি বলে দিন সত্য এসেছে এবং অসত্য দূরীভূত আছে এবং অসত্য সবসময় এবং বিদলিত হবে। সুতরাং এটাই কথা যে সত্য সত্যটিকে থাকবে, অসত্য কখনো থাকবে না, আর সত্যিকে জ্ঞান যেটা এই হচ্ছে সত্য, পরিশ যা একেবারে খাঁটি জ্ঞান সেটাই সত্য। এবং সত্যিকার জ্ঞান হচ্ছে আপনার সত্য। সুতরাং জ্ঞান যতদিন থাকবে সত্য ততদিন, সত্য যতদিন থাকবে কোনো জাতি টিকে থাকবে। সুতরাং আলেমের অস্তিত্ব আপনার মানুষের অস্তিত্বের সম্পর্ক, মানুষের ইজ্জত সম্পর্ক, হ্যাঁ মানুষের মর্যাদা, আলেমদেরকে সম্মান করা, আলেমদের রাখা প্রত্যেক জাতির বাধ্যতামূলক প্রয়োজন হয়। এই কারণে এই ব্যাপারটা যদি কারোর মাথায় আসে তাহলে সম্মান করতে কোথায় করবে না। এখন কথা হলো যে এবং আলেমরা মানুষ থেকে কি পেতে পারে, প্রথম কথা হলো এই যে বর্তমান যুগে দেখা যাচ্ছে যে আমাদের বাদের মধ্যে তো আলেমের কদরের মধ্যে কোথায় নাই, অন্ধভক্তি তো আছেই, সেটা একটা আরামদায়ক, এই কারণে ওরা এই আপনার গণ্ডিকে ছাড়তে চায় না। আর আমরা যারা আকিদা বিশ্বাসের আপনার আলোচনা করছি এবং এটার প্রচার প্রচেষ্টা আছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে বেরাল্লাপানা দেখা দিয়েছে হ্যাঁ বর্তমানে, যে কিছু ছাত্র এরকম তৈরি হয়ে গেছে যারা আলেমদেরকে পক্ষেই পায় না, হ্যাঁ যারা আক্তার আলেম আছে, হ্যাঁ বয়স্ক তাদের জ্ঞান গভীর জ্ঞান আছে, এদের পক্ষে করে না, যে যার মতো মনে করে একজনকে ভক্তরা শুরু করে আর সবাইকে ডিনাই করা শুরু করে। জি শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, শুনতে পাইলে তো ভালোই। যাই হোক আমরা বলতেছিলাম হ্যাঁ যে দুঃখজনক ছিল এমন কিছু লোক সৃষ্টি হয়েছে যারা আলেমদের ব্যাপারে, তো আলেমদের ব্যাপারটা তো বললাম মৌলিক কথা, কিন্তু যারা এতটুকু সম্মান দিতে রাজি নয় যে এতটুকু আপনার একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে পাও না, একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে যতটুকু পাও না সেটা অনেকে দিতে চেষ্টা করে না, এটা হচ্ছে দুর্ভাগ্যজনক ব্যাপার। একজন আলেম হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ দ্বীন, আল্লাহ কারোর সাথে কল্যাণের ইচ্ছা করলে তাকে ধর্মীয় বুঝ দিয়ে থাকেন। সুতরাং যিনি আলেম হয়ে গেছেন তার মধ্যে মানে ভুল ভ্রান্তি তো থাকবে, ভুল ভ্রান্তির উপরে কেউ নয়। সুতরাং কারোর মধ্যে যদি এলেম আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, হ্যাঁ এটা দেখা গেছে এবং মানুষে জানে হ্যাঁ যে এর কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, তার মধ্যে ভুল তো থাকবেই এবং রসুলের মিরাজ তো আপনার কম বেশ থাকবেই আলেমদের কাছে, কিন্তু দেখা যায় যে ওকে একটু সালাম দিতেও কি করে না, হ্যাঁ একজন ইচ্ছা পছন্দ করে না, অনেক এমন আছে হ্যাঁ এত নাদান আছে যে যে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান জানে না কিন্তু দেখা যায় একজন বড় আলেমকে সে শ্রদ্ধা করতে শেখে না, হ্যাঁ সে ওকে সালামটুকু দিতে কোথায় করে, মানে সে মনে হয় যে বড় কিছু হয়ে গেছে, সুতরাং এত নিচুর পর্যায়ে এসেছে। এটা আমার চিন্তার বিষয় হয়ে গেছে। এখন কথা হলো যে যে ব্যাপারটা সর্বপ্রথম আমাদের বিশেষ করে আলেমদের অধিকার নিয়ে আলোচনা করা শুরুতে বলতে হয়, সেটা হচ্ছে সর্বপ্রথম এই ব্যাপারটা আমাদের মধ্যে আসতে হবে যে আলেমদের যারা ধর্মীয় জ্ঞানী আছেন, যে কোনো রাষ্ট্রে যারা ধর্মীয় জ্ঞানে অগ্রসর, তাদের এ অগ্রসরতাকে অগ্রসর হওয়াকে আপনার জাতীয় হবে এবং পুরো জাতির কাছে স্বীকৃতি পেতে হবে, তাহলে আপনার আলেমদের সম্মান ফুটে উঠবে। কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসটাই নেই, আপনার প্রত্যেকটা বিভাগে আপনি কিছু মানুষ আছে অগ্রসর। আপনি মেডিকেলের ক্ষেত্রে বলেন কিছু মানুষ অগ্রসর অগ্রসর আছে, যাদেরকে পুরো জাতি আপনার সম্মানের দৃষ্টিতে দেখে এবং তাদের কাছে সুপরামর্শ নিতে চেষ্টা করে। আইনবিদ যারা আছে দুনিয়ার দৃষ্টিকোণে, দেখা যায় যে আদালত পর্যন্ত তাদের ব্যাখ্যা নিতে চেষ্টা করে, যারা আইন সম্পর্কে জ্ঞান রাখে। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরে, হ্যাঁ, যত সেক্টর বিশ্বের বুকে আছে প্রত্যেকটা সেক্টরে কিছু মানুষ আছে যে পুরো জাতি তাদেরকে সম্মান করে এবং তাদেরকে মনে করে যে এরা এই সেক্টরে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী দেশ হিসেবে আর কি। হ্যাঁ, যেটা কিন্তু এই ব্যাপারটা আলেমদের ক্ষেত্রে হয়ে উঠছে না, যে প্রত্যেকটা রাষ্ট্রে অবশ্যই যুগ হিসেবে দেশ হিসেবে বড় আলেম আছেন। হ্যাঁ, যদিও অন্য রাষ্ট্রের চাইতে ছোট আলেম, অন্য রাষ্ট্রে এদের চাইতে বড় আছে, কিন্তু একটা দেশের যেরকম আপনার অন্যান্য ক্ষেত্রে একই কথা, যেমন আমাদের দেশের মেডিকেল সেক্টর বলেন, অন্যান্য সেক্টর বলেন, প্রত্যেক সেক্টর এমন তো না যে বিশ্বের সকল এলাকার চাইতে এই যারা মেডিকেলে আছেন, যারা স্বাস্থ্যবিদ আছেন, যারা ডাক্তার আছেন, এরা বিশ্বের সর্বসেরা ডাক্তার, এমন তো না। হ্যাঁ, কিন্তু তারপরেও দেশের আপনার তুলনামূলক ভাবে যারা জ্ঞান বেশি রাখেন সাধারণ লোকেরা ওদের শরণাপন্ন হন। হ্যাঁ, এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে, হ্যাঁ, যারা আইন সম্পর্কে গবেষণা করেন, যারা অন্যান্য সেক্টরে গবেষণা করেন, হ্যাঁ, যদিও দেশ হিসেবে তারা মানে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ মানে আন্তর্জাতিকভাবে যেতে পারেননি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দেশীয় মান হিসেবে তারা উঠে যাওয়ার কারণে তাদের সম্মান জাতীয়ভাবে স্বীকৃত। কিন্তু আলেমদের ক্ষেত্রে এটা হয়ে উঠছে না, এমন আলেম জাতি কোনো স্বীকৃতি দেয়নি এই পর্যন্ত, যে আলেম আমাদের দেশে এই গুটি কয়েক আলেম বা এই এই কিছু আলেম সর্বোচ্চ সম্মানের অধিকারী, পুরো জাতি এটাকে স্বীকার করে না। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যাকর, যার কারণে দিনে দিনে আলেমদের সম্মানের অবনতি ঘটছে এবং সমস্যা করছে। এখন এই চিন্তাটা, এই যে একটা সমস্যা, এই সমস্যার কিছু কারণও আছে, আমাদেরকে কারণের দিকে যেতে হবে, কি কারণে এই ঘটনা ঘটছে, মানে এই সমস্যাটুকু দেখা দিয়েছে, হ্যাঁ, সেটা আমাদের অবশ্যই চিন্তা করার বিষয়। হ্যাঁ, সেটা হলো এই জন্য, হ্যাঁ, কয়েকটা কারণ আমরা বলতে পারি ওই ক্ষেত্রে। এক নম্বর কারণ হচ্ছে যে আপনার কিছু মানুষ এমন আছে সমাজের মধ্যে যে যারা আপনার নিজকে বড় আলেম দেখায়, মানে অহংকার বোধ তাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, তারা মনে করে যে আমরা আমরা এই সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। হ্যাঁ, এবং সে আলেমের কাছে কিছু একটা জিজ্ঞাসা করবে যে বিষয়ে সে পাকা, যেমন একজন মুফতি যিনি ফতোয়া দেওয়ার মধ্যে পাকা, হ্যাঁ, যে অনেক মানুষ আছে তার কাছে শরণাপন্ন হইতে লজ্জা পায় এবং অনেকে মনে করে যে এ কি জানে, আমি তো অনেক বেশি জানি। এই ক্ষেত্রে দুই জাতীয় মানুষ আছে, এক জাতীয় মানুষ আছে যারা শরীয়তের জ্ঞান ছাড়া অন্য জ্ঞানে যারা কিছুটা অগ্রসর হয়েছে, যেমন একজন বড় ইঞ্জিনিয়ার, একজন বড় ডাক্তার, হ্যাঁ, সে অবশ্যই অনেক আছে তাদের মধ্যে, সে প্রয়োজনই মনে করে না যে আমাকে ধর্মীয় জ্ঞানের জন্য একজন বড় বিশেষজ্ঞ আলেমের শরণাপন্ন হতে হবে। সে মনে করে যে না, আমিও পারি, আমি একটু খোঁজাখুঁজি করে আমি শরীয়তের জ্ঞান নিতে পারি, যোগ্য একজন আলেমের শরণাপন্ন হতে হবে না। এরকম আমাদের এক দিনী ভাই, হ্যাঁ, যার কথা বললে আপনারা অনেক চিনে ফেলবেন, একদিন হঠাৎ করে একটা কথা নিয়ে তর্কাতর্কি করতে গিয়ে সে আমাকে বললো, আমি বললাম যখন বেশি তর্কাতর্কি করে, যে আপনি তো যাদের থেকে ধর্ম শিখেছেন আমাদের মতো কিছু, আমার অধিকারটা আপনি স্বীকার নাই করলেন, কিন্তু আমাদের মতো আমাদের বন্ধু বান্ধব আপনার শিক্ষক, সুতরাং শিক্ষকের পর্যায় হিসেবে তো কিছু সম্মান পাওয়ার অধিকার আমরা রাখি। সে বলছে যে না, আপনারা কেউ আমার শিক্ষক না, কোনো মাদানি আমার শিক্ষক না, যদি নাম বলি আপনাদের এখানে প্রত্যেকে চিনে ফেলবেন, এমন একটা লোক যেটা ওয়েবসাইটের সাথে আপনাদেরই বন্ধু বান্ধবের একজন। হ্যাঁ, সে বললো যে না, আমি জেনারেল শিক্ষিত, হ্যাঁ, ইউরোপীয়, হ্যাঁ, এবং আপনার এই যে জেনারেল শিক্ষিত কয়েকজন থেকে আমি ধর্ম শিখেছি এবং আমি কোনো মাদানি আলম থেকে ধর্ম শিখি নাই। মানে কত নাদান, নিকৃষ্ট ব্যক্তি। তারপর থেকে অনেক দিন আমি তার সাথে অনেক কল করছে আমার সাথে, আমি আর তার সাথে কথা বলি নাই। এই হচ্ছে অবস্থা, দুরবস্থা, প্রত্যেকটা জিনিসের, হ্যাঁ, খারাপের অনেকগুলো দিয়ে আছে, আমাদের মধ্যে এই জাতীয় খারাপই ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে এত বেশি, আপনার সমস্যার এখন এই জন্য হয়েছে। তো একটা কারণ বললাম, এই যে অহংকার বোধ এবং আপনার নিজকে বড় মনে করা, এটা একটা আছে সাধারণ শ্রেণী যারা অন্য জ্ঞানের মধ্যে একটু অগ্রসর, তারা মনে করে যে না, একজন আলেমের কাছে যাব কেন, আমারও তো পড়াপড়ির একটা অভিজ্ঞতা আছে, আমি পড়াপড়ি করে আমি ওয়েবসাইটে ঢুকে বা কোনো এদিক ওদিক বইপত্র পড়ে তো আমি তো ধর্মীয় জ্ঞান আহরণ করতে পারি এবং আমি নিজের ক্ষতি নিজে খুঁজে বের করতে পারি, কোনো আলেমের শরণাপন্ন হওয়ার আমার কি দরকার। এবং সে এদেরকে আলেম মনে করে না, মনে করে যে এরা পেট পূজারি, এরা ধর্ম নিয়ে ব্যবসা করে বেড়াচ্ছে। আরেকটা শ্রেণী আছে যারা আলেমদের উপর অহংকার করে বেড়ায়, সেটা হচ্ছে ওই যে বললাম কিছু, এই যে যার কথা বললাম, যাদের কথা যে কিছু অল্প জ্ঞানে যারা অধিকারী কিন্তু বেয়াদব শ্রেণীর, জ্ঞান অল্প কিন্তু সে মনে করে যে না আমি বড় কিছু হয়ে গেছি, কোনো আলেমের বন্যা আমার ধরতে হবে না, কোনো আলেমের শরণাপন্ন হতে হবে না, এই জাতীয় আরেকজন। সুতরাং এক নম্বর দোষ হচ্ছে যে আলেমদের আপনার অগ্রগামিতাকে স্বীকার না করার, যে কোনো দেশে কোনো রাষ্ট্রে আপনার কিছু সংখ্যক আলেমকে যারা ধর্মীয় জ্ঞানে আপনার অগ্রসর, তাদের অগ্রসরতা থেকে যারা স্বীকার করছেন না, হ্যাঁ তাদের দুইটা গোষ্ঠী বললাম এবং তাদের কারণটাও বললাম। এরকম এর পাশাপাশি আরেকটা কারণ আছে যে এই অগ্রসরতাকে মানে স্বীকার করছে না, এই জন্য সেটা হচ্ছে আপনার শরীয়তের জ্ঞানের মৌলিকত্ব বুঝতে পারবে, মানে শরীয়তের জ্ঞান কাকে বলে এবং শরীয়তের জ্ঞানের গভীরতা কতটুকু সেটা অনুধাবন করতে পারে না। হ্যাঁ ওরা সেটা কি জন্য, হ্যাঁ যেমন দেখা যাচ্ছে যে আরে যদি এত হালকাই হতো শরীয়তের জ্ঞানটা, তাহলে আপনার আল্লাহ জানু কেন তার প্রিয় বান্দাদেরকে তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে কেন চয়ন করলেন ধর্মীয় জ্ঞান দেওয়ার জন্য এবং ধর্মীয় জ্ঞান প্রচার করার জন্য? তার হচ্ছে আম্বিয়া কেরাম যারা রসুল ছিলেন, তাদেরকে কেন চয়ন করলেন আল্লাহর মানে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি তাদেরকে চয়ন করলেন এই গভীর জ্ঞানের আধার হিসাবে? হ্যাঁ তাদেরকে দিয়েই আপনার হ্যাঁ আল্লাহর দিনকে প্রচার করাচ্ছেন, কেন? কারণ এই জ্ঞানকে ধারণ করার জন্য একটা দক্ষতা অবশ্যই লাগবে এবং আল্লাহর রহমত অবশ্যই লাগবে। আর শুধু এখানেই শেষ নয়, বরং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই কথাও শিক্ষা দিলেন, যদিও রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আল্লাহ প্রিয় বান্দা এবং তার কাছে যে ওহি আসতো সেটাকে ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন তাকে, তারপরও আল্লাহ এই কথাটুকু তাকে শিক্ষা দিলেন যে বকুর রব্বি জিদনি ইলমা, যে হে রসুল আপনি সবসময় দোয়া করবেন হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন। তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে? এ রসুল একজন এই দোয়া শিক্ষা দিয়ে কি বুঝলেন যে ধর্মীয় জ্ঞান হচ্ছে এত গভীর জ্ঞান যেটার কোনো শেষ নাই, কুল কিনারা পাওয়া যায় না। সুতরাং কেউ সামান্যটুকু শিখে নিজকে বড় কিছু ভাববে সেই সুযোগ ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে অন্তত পক্ষে নাই, যদিও অন্য জ্ঞানের ক্ষেত্রে থাকে। হ্যাঁ কারণ এত গভীরে যে একজন নবীকে পর্যন্ত আল্লাহ জানো প্রাত্যহিক একটা কাজ শিক্ষা দিলেন যে আপনি সবসময় বলবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন। কারণ হচ্ছে যেই জ্ঞান ওনাকে দেওয়া হয়েছে সেটা আরো যেন আল্লাহ বাড়িয়ে দেন, কারণ সেটা একবারে গভীর, সেটা এমন নয় যে সামান্যটুকু শিখলেই শেষ হয়ে গেল। না ধর্মীয় জ্ঞান আপনি কোরআন হাদিস কি রিসার্চ যতই করবেন নতুন নতুন ব্যাপার আপনার সামনে ফুটে উঠবে নতুন নতুন। এই কারণে রাসূল আকরাম সব কোরআন সম্পর্কে বলছেন লা তানকাদি আদাইবু, যে তার আশ্চর্য ব্যাপারটা কখনো শেষ হয় না, যে যতই আপনি গান্ডাগাড়ি করবেন ততই আশ্চর্যপূর্ণ তথ্য আপনার সেখান থেকে বের হতেই থাকবে। সুতরাং এটা আরেকটা কারণ যে মানুষ ধর্মীয় জ্ঞানের গভীরত্ব সেটা বুঝতে অক্ষম। হ্যাঁ যারা এই ধর্মীয় জ্ঞানের গভীরত্ব বুঝতে অক্ষম তারাই এরকম বেয়াদবি করে বেড়ায়, তারাই আলেমদের অগ্রগামী থেকে আপনার স্বীকার করতে চায় না। হ্যাঁ যে যারা বিশ্বজ্ঞ আলেম হ্যাঁ বা উচ্চ পর্যায়ের আলেম তাদের সম্মানকে তারা স্বীকৃতি দিতে যায় চায় না, এটা হচ্ছে আরেকটা কারণ। তৃতীয় আরেকটা কারণ সেটা হচ্ছে যে বিশ্বের বুকে প্রত্যেকটা দেশে এমন কিছু গোষ্ঠী আছে মুনাফিক এবং কাফের বা ধর্মবিদ্বেষীদের, যারা আলেমদের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য সার্বিক তৎপরতা চালিয়ে থাকেন, সার্বিক তৎপরতা চালিয়ে থাকে। যেমন বাংলাদেশের বুকে আপনি যখন হেফাজতের ওরা যখন যে কোনো ভাবে একজনের ভুল ত্রুটিতে থাকবেই, তারপরে এমন একটা পরিস্থিতিতে তারা আপনার সমাজের মধ্যে বা ফিল্ডের মধ্যে নেমে যায়, তখন তাদের ছাড়া অন্য কারোর কোনো হ্যাঁ সেখানে কোনো ভূমিকা ছিল না এবং এই কঠিন মুহূর্তে তারা যখন ভূমিকা রাখতে পেরেছে তখন তাদের সুনাম বেড়ে গেছে। অথচ আমি আমি হচ্ছি সবি সাহেবের একজন ছাত্র, আমি সবি সাহেবকে চিনি কিন্তু তারপরেও ওই যে প্রেক্ষাপটের কারণে যেই মুহূর্তে আর কেউ কোনো মানে নাস্তিকদের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো আপনার কি শক্তি সাহস হারিয়ে ফেলেছে, সেই মুহূর্তে যখন তাদের অবস্থান ফিল্ডে দেখা গেছে তখন তারা খুব জোরে আপনার কি করছে সুনাম অর্জন করেছে, কিন্তু তারপরও তাকে নিয়ে কত তিরস্কার, কত আপনার কথা আপনার ওই যে ইনোমিয়া শয়তান, হ্যাঁ সে বলে যে তেঁতুল হুজুর ওটা সেটা, আরে কত কিছু, মানে প্রত্যেকটা দেশে এমন একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে হ্যাঁ যারা আপনার হ্যাঁ, আলেমদের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগে আছে। এরকম মুনাফিক এবং কাফের গোষ্ঠী বা মোরতাদ গোষ্ঠী বা যেটাকে নাস্তিক গোষ্ঠী যেটাই বলেন, এ যার কারণে আলেমদের সম্মান রক্ষা পাচ্ছে না। এরকম চতুর্থ নম্বর আরেকটা কারণ, সেটা হচ্ছে খাঁটি আলেমদের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। খাঁটি আলেমদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যার কারণে মানুষ সাধারণ আলেমের শরণাপন্ন হওয়ার কারণে যখন এদের জ্ঞানের গভীরতা কম, তখন মানুষ এই আলেমদের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। হ্যাঁ, এটা আরেকটা কারণ। দেখা যাচ্ছে একজনে ওয়াজ করতে পারে শুধু, আপনার সাধারণ ওয়াজ করতে পারে, এর কাছে বড় বড় মাসালা জিজ্ঞাসা করে বসে, অথচ ওই বড় মাসালা দেওয়ার তার তো কোনো ক্ষমতাই নাই। তখন যখন তার অক্ষমতা সে দেখতে পায়, তখন সে আলেমের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। এটা হচ্ছে আরেকটা বিশেষ একটা সমস্যা, হ্যাঁ, যে আলেমদের প্রতি শ্রদ্ধা কমিয়ে দেওয়ার। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সাধারণ যে সমস্যাগুলোর কারণে আলেমদের অগ্রগামীকে মানুষ স্বীকার করতে চায় না, এবং এটা শুরু হওয়া অবশ্যই হওয়ার দরকার। এখন আমরা আর কথা না বাড়িয়ে আলেমদের অধিকারের প্রতি ইঙ্গিত দিয়ে শেষ করব। আলেমদের মৌলিক অধিকার জনগণের উপর চারটা, চারটা অধিকার আলেমরা জনগণ থেকে পাবে, এবং মানুষ তাদেরকে অধিকার দিতে বাধ্য, না হলে তাদের ইজ্জত যাবে, তাদের অস্তিত্ব নষ্ট হবে, এবং তারা লাঞ্ছিত জীবন যাপন করবে, এটা নিশ্চিত কথা। হ্যাঁ, যেটা আগেও ইঙ্গিত দিলাম শুরুতে, এক নম্বর হচ্ছে যে কোনো দ্বন্দ্বপূর্ণ মশলার মধ্যে বিশেষজ্ঞ আলেমের সহযোগিতা নিতেই হবে। যদি না নেওয়া হয়, হ্যাঁ, নিজেদের পাণ্ডিত্য দেখিয়ে যদি সেইখানে সিদ্ধান্ত দিতে যাওয়া হয়, তখনই ফসল খাবে এবং তখনই লাঞ্ছিত হবে। এবং এটাই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জানু সুরে নাহলে 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাস আলু আহলা দিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে তোমরা যারা শরীয়তের জ্ঞানে জ্ঞানী, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, তাদেরকে তোমরা প্রশ্ন করো যেটা তোমরা জানো না। সুতরাং যেটা একজন ব্যক্তি জানে না, শরীয়তের জ্ঞানে যে সে পরিপক্ক নয়, তাহলে দ্বন্দ্বপূর্ণ এমন জন্য যদি কোনো ব্যাপার আসে, তাহলে তাকে অবশ্যই সত্যিকার শরীয়তের জ্ঞান যারা রাখে তাদের স্বর্ণাপন্ন অবশ্যই হতে হবে। এই কারণে কোরআন মাজিদের মধ্যে আরেকটা সুন্দর কথা বলা হয়েছে যে মনে করতে হবে যে আপনার চাইতে আরেকজন জ্ঞানী, আপনার চাইতে আরেকজন জ্ঞানী হতে পারে, এরকম হয়েও বাস্তবে এটা দেখা যায়। আমার চাইতে আরেকজন জ্ঞানী, তার চাইতে আরেকজন জ্ঞানী, জ্ঞানের কোনো শেষ নাই। সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম, যে প্রত্যেক জ্ঞানীর উপর আরেকজন জ্ঞানী আছে, প্রত্যেক জ্ঞানীর উপর আরেকজন জ্ঞানী আছে, প্রত্যেক জ্ঞানীর উপর আরেকজন জ্ঞানী আছে, এরকম ধারাবাহিক চলছে। হ্যাঁ, সুতরাং যদি ব্যাপারটা এমন হয়, তাহলে আপনি যখন একজনের থেকে সুরাহা করতে পারেন না, একজনের কাছে আপনি মশালা জিজ্ঞাসা করলেন, যদি সুরাহা করা সম্ভব হচ্ছে না, তাহলে এর চাইতে বড় জ্ঞানী অনুসন্ধান করেন, খুঁজেন, হ্যাঁ, যে তার কাছে আপনি সমাধান নিতেই হবে। এমন না যে আপনি বসে গেলেন আর মনে করলেন যে না, দুনিয়াতে সব গায়েব হয়ে গেছে, না, আল্লাহর দিন যতদিন জমিনে টিকে থাকবে, ততদিন ধর্মীয় সমাধান দেওয়ার লোক বিশ্বের বুকে অবশ্যই বেঁচে থাকবে, নতুবা ধর্ম টিকবে না। কারণ ধর্ম শুধু কিতাব দিয়ে ঠিক না, ধর্ম আলেম দিয়ে ঠিকই। এই কারণে হাদিসের মধ্যে এসেছে, যখন আল্লাহ জানু কিয়ামত, আপনার কিয়ামত যখন ঘনিয়ে আসবে, আল্লাহ কিয়ামত কায়েম করার ইচ্ছা করবে, তার আগে মানে বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেবেন, তখন তারপরে যারা মূর্খ তারাই ফুটিয়ে দেওয়া শুরু করবে, তখন নিজেও পথভ্রষ্ট হইবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। সুতরাং এটা মনে করতে হবে যে কোনো ব্যাপারে চুপ করে বসে থাকার সুযোগ নেই। ধর্মীয় যে কোনো ব্যাপারে আপনি যদি সঠিক সমাধান না পান, অথবা কারোর পক্ষ থেকে কোনো সমাধান যদি আসে আপনি সন্দেহ পোষণ করেন, হ্যাঁ, এটা ঠিক কিনা, তাহলে এর চাইতে বড় আলেমের শরণাপন্ন আপনাকে হতে হবে। কিন্তু এ বলে আপনি যে যার থেকে আগে সমাধান নিয়েছেন সে দিতে পারে নাই, তাকে অশ্রদ্ধা করবেন না। তিনি যখন নবীর একজন ওয়ারিস, তখন তাকে অতটুকু সম্মান দিতে হবে। আপনি কি আপনার এলাকার বড় একজন স্পেশালিস্ট থাকার কারণে আপনি কি এলাকার যত ডাক্তার আছে, সাধারণ ডাক্তার, MBBS ডাক্তার বা তার চাইতে নিচের ডাক্তার, এদের কি আপনি অবহেলা করেন, গালাগালি করেন, এদের কি রোড গানে অশ্রদ্ধা করেন, হ্যাঁ, কোশ্চিন কালো করেন না, না, এটা তো হয় না। হ্যাঁ, আপনি প্রত্যেকের তার অবস্থান অনুযায়ী, হ্যাঁ, সে ওইভাবে সমাধান দিবে। হ্যাঁ, এই কারণে দেখা যায় যে একজন বড় FRCS ডাক্তারের কাছে 600-800-1000 টাকা যে দিতে পারে সে যায়, কিন্তু সাধারণ লোকেরা সে তো ওই বেচারা এত টাকা দিতে পারবে না, সে 100-200 টাকা আছে শুধু ওষুধ খাওয়ার জন্য, সে ভিজিট দেবে কোথায় থেকে, তখন তাকে ওই সাধারণ ডাক্তারদের শরণাপন্ন হতে হয়, তাদেরকে হাজারবার সালাম দিতে হয়। হ্যাঁ, হাজারবার সালাম দিতে হয়, কেন? তাহলে আপনি কেন ধর্মীয় ক্ষেত্রে এরকম আপনার লাগামহীন হয়ে যাবেন যে একজন আপনাকে কোনোদিন সঠিক সমাধান দিতে পারে নাই, হ্যাঁ, তারপরে আপনি তাকে অশ্রদ্ধা করবেন না? তার কাছে তো আপনি কখনো কখনো স্বর্ণাপন্ন হতে পারেন, হ্যাঁ, যে ছোটোখাটো মশলার ব্যাপারে। আপনাকে তো বলা হয়নি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কি সাধারণের কাছে স্বর্ণাপন্ন হবেন, আপনি কঠিন যদি কোনো রোগ হয় আপনি তো ওই ছোট ডাক্তারের কাছে যান না, একজন গরিব হইলেও যায় না, কারণ সে জমিন বিক্রি করে হইলেও বড় ডাক্তারের কাছে যায় যখন দেখে যে এই রোগটা বেশি জটিল। তাইলে আপনি ছোটখাটো মশলা সাধারণ আলম থেকে জানবেন, কঠিন যেটা মশলা সেটার জন্য বড় আলম খুঁজবেন। হ্যাঁ, প্রত্যেকের অবস্থান অনুযায়ী তাকে সম্মান করবেন। এই কারণে আল্লাহ বলছেন যে তারা যদি তাদের ব্যাপারটাকে যদি রসুলের কাছে প্রত্যার্পণ করতো, অথবা তাদের উপরস্থ যারা আছে তাদের কাছে যদি প্রত্যাবর্তন করতো, ফিরিয়ে দিত ব্যাপারটাকে, তাদেরকে বোঝার জন্য দিত, তাহলে আলিমুল্লাদিন ইস্তাম্বিতু মিনহুম বলে যে তাদের মধ্যে থেকে যাদের সত্যিকার জ্ঞান আছে তারা গবেষণা করে দেখতে পেত। তাইলে যারা সত্যিকার জ্ঞানের অধিকারী তাদের কাছে যদি কোনো কিছু আপনার আপনি উপস্থাপন করেন, তারা এখন সমাধান না দিতে পারুক কিন্তু কিছুদিন গবেষণা করে তার সমাধান বের করে আনতে পারবে, নতুবে তারা তো বড় আলো হইলো কিভাবে। আজকে না পারুক কালকে পারবে, পরশু পারবে, তারা গবেষণা করে একটা সমাধান আসতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কারণে যে কোনো ব্যাপারে আপনার চুপ করে না থেকে হ্যাঁ অবশ্যই আলেমদের স্বর্ণাপন্ন হতে হবে। এটাই হচ্ছে আলেমদের অধিকার, যে আপনি এই অধিকারটা আলেমকে দিবেন, নিজে চালাকি করতে যাবেন না। যেই ব্যাপারে আপনি জানেন না সেই ব্যাপারে আপনি নিজে চালাকি কেন করবেন, আপনি যে জানে তার কাছে তাদের স্বর্ণাপন্ন হবেন। হ্যাঁ, আস্তে আস্তে যদি তারা একদিনে না দিতে পারে সমাধান, আরেক দিনে দিবে, গবেষণা করে বাইর করবে, সলা পরামর্শ করবে তারা সবাই মিলে বসে, তারপরে সমাধান বের হয়ে আসবে। হ্যাঁ, যদি সবাই মিলে সমাধান না দিতে পারে, এই এই চিন্তা করা একটা অহেতুক, কারণ ধর্ম যদি টিকে অবশ্যই আলমদের মধ্যে আল্লাহ বুদ্ধি দিয়ে দিবেন, এটা সমাধান বের হয়ে আসবেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসতিমি উম্মতি আলা দালালা, যে আমার উম্মতের হ্যাঁ যারা আপনার জ্ঞান রাখেন, হ্যাঁ যারা বুদ্ধিমান, তারা সবাই একত্র হইলে বাস্তবতার উপর কখনো একত্র হতে পারে না। তাইলে সকল আলম যদি একসাথে বসে কোনো মশলা নিয়ে গবেষণা করে, তাহলে যে কোনো জনের মাথায় আল্লাহ বুদ্ধি ঢুকিয়ে দেবেন, সমাধান বের হয়ে আসবে, কখনো পুরো গোষ্ঠী আপনার বাস্তবতার উপর একমত হতে পারে না, এটা হচ্ছে নিশ্চিত কথা। সুতরাং আলমের স্বর্ণাপন্ন হতেই হবে যে কোনো ধর্মীয় ব্যাপারে, এটা হচ্ছে আলমদের এক নম্বর অধিকার। দ্বিতীয় নম্বর অধিকার হচ্ছে যে আপনি হ্যাঁ তাদের ইজ্জত আবরুকে রক্ষা করার চেষ্টা করতে হবে যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, আপনি সাধারণ এদিক সেদিক হয়ে গেলে তাদের ইজ্জত আবরু নিয়ে আপনি টানাটানি করবেন, হ্যাঁ সেটা করতে গেলে হিতে বিপরীত হবে। যেমন আমাদের কিছু ভাই দেখা যায় যে যারা আমাদের হানাফি সমাজের আলেম, হ্যাঁ তাদেরকে এমন কটাক্ষ করে, একজন বড় আলেমকে পর্যন্ত, হ্যাঁ একজন বড় মুফতিকে পর্যন্ত, তাদের 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 বলছি তাদের মধ্যে গুলো আছে, হ্যাঁ মানে কটাক্ষ করতে দ্বিধা করে না, তাদের একবার ছবির সাথে একটা জুতা লাগিয়ে দিতে দ্বিধা করেন না, যে জুতা লাগিয়ে দেন হ্যাঁ তাদের ছবির ছবির পাশে, অথচ দেখা যায় একজন মুফতি। আপনি এত নিচু হয়ে গেলেন কেন? হ্যাঁ, যে একজন বড় আলেমের পাশে আপনি তাকে লাঞ্ছিত করার জন্য ছবি আঁকিয়ে দিলেন, অথচ আপনি কোরআন শরীফে পড়তে পারেন না। হ্যাঁ, এমন অনেক বেয়াদব লোক আছে। হ্যাঁ, তাই আলেমের সম্মান সম্মান আপনি নষ্ট করলেন কেন? সে কি ভুল করতে পারে না? হ্যাঁ, সে কি একবারে রসুল হয়ে গেল নাকি? হ্যাঁ, সুতরাং আলেম মাত্রই ভুল করবে, কিন্তু তার আলেমের অধিকার, তার যে সম্মানটুকু, সেটা তো আপনাকে রক্ষা করতে হবে, সেটা অবশ্যই। তাহলে ইজ্জত আবরু রক্ষা করা, এটা আলেমদের বিশেষ একটা দ্বিতীয় অধিকার। এই কারণে আপনার বিশেষ হ্যাঁ আলেমদের ঐক্যমতের একটা কথা আছে, তারা বলেন হ্যাঁ যে ইন্নাল হুকুমাল উলামা ইমাসমুমা وان عاده الله في من تنقصه معلومه وان اسوار من استهزاء به مهدومه ابن عساكر رحمه الله তিনি এই চমৎকার কথাটুকু বললেন যে তোমরা জেনে রাখো যে আলেমদের মাংস হচ্ছে আপনার বিষাক্ত, আলেমদের গোশত হচ্ছে বিষাক্ত, সুতরাং আলেমদেরকে নিয়ে গীবত করলে হ্যাঁ তোমার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আলেমদের গোশত বিষাক্ত এবং আল্লাহর চিরায়িত বিধান হচ্ছে যে তিনি যখন কেউ আলেমদেরকে অসম্মান করে তখন তার পরিণতি ভালো হয় না। এই কারণে দেখছেন আমাদের আলেম সমাজ নিয়ে যারা তিরস্কার করেছে বেশি তারাই সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে। হ্যাঁ, আলেমদের ইজ্জত নিয়ে যারা টানাটানি বেশি করবে তার ঘাটে ঘাটে লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, তিনি বললেন যে আল্লাহর এটা নিয়মতান্ত্রিক চিরন্তন বিধান যে আলেমদেরকে নিয়ে যারা হ্যাঁ কটাক্ষ করবে এবং এদের অসম্মান করতে চাইবে তাদের মর্যাদা ক্ষুণ্ণ আল্লাহ করবেনই। এবং বলছেন ও আন্না আসওয়ারা মান ইস্তাহজা বিহি মাহদুমা, বলতেছে যারা আলেমদেরকে নিয়ে ঠাট্টা মুস্কারা করবে তাদের সম্মান কখনো টিকে থাকার নয়। হ্যাঁ, এটা ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহির কথা। সুতরাং একজন আলেমের সম্মান অবশ্যই হ্যাঁ রক্ষা করতেই হবে, এটা একজন আলেমের আপনার আরেকটা অধিকার। হ্যাঁ, সেটা অবশ্যই খেয়াল করতে হবে। আরেকটা অধিকার বিশেষ করে হ্যাঁ সেটা হচ্ছে আপনার যদি আলেমরা কোনো ভুল করে এটার একটা ওজন বের করতে হবে। আর আমরা কোনো ভুল করলে এটার আপনার উজর বের করতে হবে, যে কোন একটা কারণ ঘটতে পারে ওই লোকটা এই কারণে ভুল করে, সে এটার একটা উজর বের করতে হবে, তাকে আক্রমণ করতে নাই। হ্যাঁ, তাকে মনে করবে মাজুর, তার জ্ঞান এই পর্যন্ত যায় নাই। হ্যাঁ, এরকম কারণ হচ্ছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, ইদা ইজতাহাদা আল হাকিম ফাসাবা ফালাহু আজরান ওয়া ইদা ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ, যে যখন কোন বিচারক যখন গবেষণা করে, এরকম কোন আলেম মুফতি যখন গবেষণা করে, তখন সে যদি সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারে তার দুইটা স্বভাব আছে, আর যদি নাকি ভুল সিদ্ধান্ত উপনীত হয় তার একটা স্বভাব আছে। তাহলে যিনি একজন আলেম, হ্যাঁ, তাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, হ্যাঁ, যে তিনি ভুল করলেও একটা স্বভাব পাবেন আর ঠিক করলে তিনি দুইটা স্বভাব পাবেন। তাহলে যে আলেমকে আল্লাহ আল্লাহ এতটুকু মর্যাদা দিয়েছেন, আপনি তো অতটুকু দিতে চান না, আপনি তো তার ওজুরটাকে মানতে চান না। আল্লাহ রসুল তো বললেন যে সে ভুল করলে তারপরে একটি স্বভাব, এবং ভুল করার কিছু কারণ আছে, কিছু কারণ থাকতে পারে, কিন্তু দেখা যায় যে একজন মানুষ, হ্যাঁ, সেটাকে খোঁজার চেষ্টা করে না যে না এই আলেম ভুল করছে, এটার কিছু কারণ অবশ্যই থাকতে পারে, না তাকে অশ্রদ্ধা করবে, তাকে অবমাননা করার চেষ্টা করবে, না ওর সাথে এরকম করবেন কেন আপনি? আর আপনি যত এত বেশি করবেন আপনি হিতে বিপরীত হবেই। বর্তমানে একজন আলেম খুব দুঃখ করে আমাকে বলছিল, হানাফি আলেম, সে বলছিল ভদ্র একজন, একেবারেই মানে আল্লাহ হাদিস নিয়ে কোনো চিন্তাই করতো না, সে বলছিল যে আমরা দীর্ঘদিন চুপ করেছিলাম যে একটা মতবাদ মশলা ভিন্নতা থাকতেই পারে, সুতরাং এরা এদেরটা বলে যাক, আমরা আমাদেরটা বলে যাই, কিন্তু যখন দেখলাম যে যে তারা আমাদেরকে হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্য করছে, একজন বড় মুফতিকেও বলতেছে তোর কোনো এলেম নাই, তুই একবারে কি হ্যাঁ বাজে লোক, হ্যাঁ হ্যাঁ তুই পেট পুজো করে চলস, এরকম ভাবে নিকৃষ্ট কথায় যখন আমাদেরকে এরকম লাঞ্ছিত করে, তখন আর বসে থাকার আমরা সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, এই কারণে আমরা এখন বিরুদ্ধে নামার আমরা পরিকল্পনা নিয়েছি এবং নেমেও গেছে তা, পরিকল্পিতভাবে তারাও এখন ইন্টারনেট জগতে তারা অবস্থান নিয়েছে এবং বিপরীত কথা তারাও বলছে এবং যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, যুদ্ধ শুরু হয়ে গেছে, এদেরকে খাপাই লোকে, আমাদের মধ্যে ওই যে বেদব শ্রেণীর কিছু যারা আলেমদেরকে আলেমদের সম্মান দিতে জানে নাই, তারা এই ক্ষেত্রটাকে নাপাক করে ছাড়ছে এবং বিষাক্ত করে ছাড়ছে, যার পরিণতি কি হবে আল্লাহ ভালো জানেন। এটা হচ্ছে মুশকিল কথা। এবং আপনার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে একজন আলেম ভুল করলো তার কি আছে, একটা স্বভাব আছে, কারণ সে গবেষণা করেছে আর গবেষণা করতে পরিশ্রম হয়েছে, এই পরিশ্রমের জন্য আল্লাহ জানেন তাকে স্বভাব থেকে বঞ্চিত করেন না। এবং এই যে ভুল হওয়ার এটার অনেকটা কারণ হতে পারে, এই কারণগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে হতে পারে একজন আলেম ভুল করেছেন এই জন্য যে ওই মাসালার মধ্যে যে হাদিসটা ওই মাসালার ভিত্তি সত্যিকার সিদ্ধান্তের জন্য, সেই ভিত্তিটা তার কাছে পৌঁছে নাই, সেই হাদিসটা তার কাছে পৌঁছে নাই, এরকম হতে পারে। হ্যাঁ, এই কারণে দেখা যাচ্ছে সে সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি, অন্য আলেম হ্যাঁ যেটার ভিত্তিতে সঠিক সিদ্ধান্তে আসতে পেরেছেন, তাই না? হয়তো বা ওই মাসালার মূল ভিত্তির জ্ঞান তার নেই, হ্যাঁ ওই হাদিসটা তার কাছে পৌঁছে নেই, একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে, হাদিসটা পৌঁছেছে ঠিকই কিন্তু হতে পারে ওর কাছে এটা মনসুখ, যে এটাকে রহিত মনে করে। যেমন আমাদের দেশে নফল ইয়াদাইনকে মানে অনেক আলেম, আমাদের হানাফি আলেমদের মধ্যে দেখা যায়, দেশের হানাফি আলেমরা এটা বলে থাকে যে নফল ইয়াদাইন হাদিসটা শুরুতে ছিল ইসলামের শুরুতে, পরে মনসুখ হয়ে গেছে। আচ্ছা যাক, সে মনসুখ মনে করেন, আসলে কিন্তু মনসুখ হয় নাই, এটা হচ্ছে আসল সত্য কথা, কিন্তু ওই লোকটা বলে যে না মনসুখ হয়ে গেছে। তাইলে তো বেচারা মাজুর মানুষ, অক্ষম, তার মাথায় যা আসছে সে ওটা মানতে বাধ্য, সে এটার বেশি মানবে কিভাবে, তার ওই ওই ব্যাপারে জ্ঞান নাই, সুতরাং আমি তাকে লাঞ্ছিত করতে যাবো কেন, বরং তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে সুমতি দেখ, আল্লাহ তাকে সঠিক জ্ঞান দিয়ে দেখ, এই জন্য তাকে দোয়া করুন। কারণ হইতেই পারে একজন একটা হাদিসকে মনসুখ মনে করতেই পারেন, হ্যাঁ, সুতরাং এই জন্য সে অশ্রদ্ধার পাত্র হয়ে যেতে পারে না জীবনের জন্য। না, তৃতীয় নম্বর হতে পারে যে তার কাছে হাদিসটা শুদ্ধ ঠিক আছে, আমার কাছে একটা হাদিস শুদ্ধ কিন্তু তার কাছে হাদিসটা অশুদ্ধ হতে পারে, হ্যাঁ, বা আমি তার হাদিসটাকে অশুদ্ধ মনে করি অথচ সে তার হাদিসটাকে শুদ্ধ মনে করে, যার কারণে হাদিসটা যখন সে শুদ্ধ মনে করে ওই হিসেবে সে আমল করবে, হ্যাঁ, তার দোষ কি, সে আল্লাহর কাছে এটার জন্য জবাব সে দেবে। হ্যাঁ, আমার কাছে এটা অশুদ্ধ এই কারণে আমি সেটা মানতে বাধ্য না, তার অশুদ্ধ মানতে যাব কেন, বরং আমি শুদ্ধটাই মানবো, কিন্তু সে যখন তারটাকে শুদ্ধ মনে করছে তখন সে ওটা মানতেই বাধ্য, হ্যাঁ, কারণ সে তো শুদ্ধ, অন্যটা মনেই করছে না, সুতরাং এর জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। আমাকে তাকে নিয়ে ঘাটাঘাটি করার কি মানে আছে, কি আপনার দায়িত্ব আছে? বরং আমি আমার সত্যটাকে উপস্থাপন করব, আমি বলতে পারি যে না, এটা এইভাবে শুদ্ধ, এটার প্রমাণ এটাই, আমার হাদিসটা যে শুদ্ধ এটার প্রমাণ এটা, এবং ওটাও শুদ্ধ এটার প্রমাণ এটা। কিন্তু ওকে ব্যক্তিগতভাবে ঘায়েল করার মানসিকতা আমি পোষণ করবো না, কারণ কারণ সেই ব্যাপারে যতটুকু জানছে ততটুকু সে কি, হ্যাঁ, নিজের কথা উপস্থাপন করেছে। সুতরাং যখন সে জানে যে হাদিসটা শুদ্ধ, সেই হিসেবে সে আমল করবেই, এটাই স্বাভাবিক কথা। এখন হইলো চতুর্থ, যেটা আলেমদের অধিকারের ব্যাপারে যেটা বলবো, সেটা হচ্ছে যে স্বাভাবিক যারা যুবক শ্রেণী আছে প্রত্যেক সমাজের, তাদেরকে আলেমদের সাথে আপনার সম্পৃক্ত করার চেষ্টা করতে হবে, যে আলেমদের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াইতে হবে, তখনই আপনার সমাজের মধ্যে ব্যালেন্স আসবে। কারণ জোয়ান শ্রেণী তারা হচ্ছে আপনার আসল শক্তি। সুতরাং যদি সত্যিকার আলেমদের সাথে আপনার যুবকদেরকে সংশ্লিষ্ট না করা যায়, তাইলে জোয়ান ছেলেরা পথভ্রষ্ট হয়ে যাবে, জোয়ান ছেলেরা পথভ্রষ্ট হয়ে যাবে। যেই কারণে দেখা যায় বর্তমানে যে জঙ্গিবাদের যে উত্থান, হ্যাঁ, আপনার জেহাদ, জেহাদের যে অপব্যবহার চলছে, এটা হচ্ছে জোয়ানরা সাধারণ ছোট আলেমের স্বর্ণাপন্ন হওয়ার কারণে। কিন্তু যারা গভীর গভীর জ্ঞানের অধিকারী, তাদের সাথে জোয়ানদের সম্পৃক্ততা কম, যার কারণে দেখা গেছে যে জোয়ানরা পথভ্রষ্ট হচ্ছে। আর আজকে আজকের যুগে যেমন দেখা যায়, যারা হচ্ছে আপনার, হ্যাঁ, আমেরিকা এবং ইহুদিদের যারা সৃষ্টি, হ্যাঁ, যেমন IS এর কথা বলা হচ্ছে যে তাদের পিছনে ঘুরছে অনেক অনেক, হ্যাঁ, অনেক লোক ঘুরছে তাদের পিছনে। কেন? ওই যে কিছু মানে সত্যিকার জ্ঞানের অধিকারী যারা নাই, তাদের স্বর্ণাপন্ন কিছু জোয়ানরা হয়েছে, যার কারণে তারা ফুতুয়া দিয়েছে যে এরাই খাঁটি দল, হ্যাঁ, এবং এদের হাতেই শেষ পর্যন্ত এদের যুদ্ধ চালাতে চালাতে একসময় মাদি চলে আসবে, হ্যাঁ, এবং এদের এদের পরেই কেয়ামত কায়েম হবে, হ্যাঁ, এদেরকে ওইভাবে দেখিয়েছে। যার কারণে আপনার যদি কোনো জাতির যদি, হ্যাঁ, আপনার মর্যাদা টিকাতে হয়, কোনো জাতির অস্তিত্ব যদি টিকাতে হয়, তাহলে গভীর জ্ঞানের অধিকারী যে আলমরা, তাদের সাথে জোয়ানদের সম্পর্ক গড়াতেই হবে, এবং প্রত্যেকে জোয়ানদেরকে গাইড দিতে হবে যেন অমুকের অমুক আলমের পিছনে তুমি ঘুরবে না, কারণ তার কাছে, হ্যাঁ, ওই পর্যায়ের জ্ঞান নেই। তুমি জটিল ব্যাপারে তোমাকে বড় বড় আলেমের স্বর্ণাপন্ন হতে হবে, এবং তাদের দিকে মানুষকে দাবি করতে হবে, তখনই সমাজ টিকবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, হ্যাঁ, অবশ্যই বিশৃঙ্খলার অবসান ঘটবে, এসে এটাই আমরা আশা করব। আল্লাহ জানে আমাদের সবাইকে সত্য কথা বোঝার টপিক দান করুন। এখানে আমি শেষ করছি আর না বাড়িয়ে, ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।